আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুন্দর চরিত্র অনুষ্ঠানে আবার একবার আপনাদের মাঝে উপস্থিত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখা। এ ব্যাপারে ইনশাআল্লাহ আজবাজাল আমরা মদিনীপুর হাসিল করব যে মুসলমানের দোষ ত্রুটি যে গোপন রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি ফজিলত কি নিয়ামত দান করবে, একজন মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করা থেকে কিভাবে বাঁচবে, এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা মদিনীপুর হাসিল করব। আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পড়ে তবে আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি মুনাফিকি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে উঠানো হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করলাম যে দুরূদ শরীফ পাঠকারী কতই সৌভাগ্যবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুরূদ শরীফের বদলতে কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে রয়েছে, একদা এক মহিলা একটি মাসআলা জিজ্ঞাসা করার জন্য হযরতে হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হলেন। সহসা তার মলদ্বার থেকে সশব্দে হওয়া নির্গত হয়ে গেল, অর্থাৎ তার শরীর থেকে বায়ু বের হল, যার ফলে ওই মহিলাটি লজ্জায় পড়ে গেলেন। মহিলাটি হযরতে হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে মাসআলা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি আসাম ব্যক্তি, অর্থাৎ কানে কম শুনি, যা কিছু বলবে জোরে বলতে হবে। মহিলাটি লজ্জার প্রকোপ অনেকটা কাটিয়ে উঠে উচ্চ আওয়াজে মাসআলার বিষয়টি আরজ করল। হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তার যথাযথ জবাব প্রদান করলেন। আসলে কিন্তু তিনি কানে কম শুনতেন না, শুধু ওই মহিলাটিকে লজ্জা থেকে রেহাই দেওয়ার জন্য স্বেচ্ছায় বয়রা সেজেছিলেন। যতদিন পর্যন্ত ওই মহিলা জীবিত ছিল ততদিন পর্যন্ত তিনি কানে কম শোনার ভান করেছিলেন। ওই দিন থেকে তার হাতেম নামের সাথে আসাম শব্দটি যুক্ত হয়ে গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা ও মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ঘটনা আমরা শুনলাম, এতে আমাদের জন্য বাস্তবিক শিক্ষণীয় বিষয় রয়েছে যে হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন মুসলমান মহিলার দোষ ত্রুটিকে গোপন রাখার জন্য, তাকে লজ্জা থেকে বাঁচার জন্য তিনি যে কানে কম শোনার বান তিনি করেছিলেন, অর্থাৎ যতদিন পর্যন্ত তিনি ওই শহরের মধ্যে ছিলেন তিনাকে হাতেম আসাম বলা হতো, যে আসাম শব্দের অর্থ হলো যে কানে কম শুনে। তো প্রিয় ইসলামী ভাইরা দেখুন, আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন যারা ছিলেন তাদের চরিত্র কত সুন্দর ছিল, তাদের আখলাক কত সুন্দর ছিল। তারা চাইতেন মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখার জন্য তারা চেষ্টা করতেন। যেমন আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, এর ব্যাপারে এসেছে একদা সাইয়্যিদুনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কুফার জামে মসজিদে অযুখানায় তিনি অযু করার জন্য তশরিফ নিয়ে গেলেন। তিনি সেখানে এক যুবককে অযু করতে দেখলেন। অযুকারী লোকটির শরীর থেকে তখন অযুর ফোঁটা পানি ঝরতে লাগলো। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন, হে বর্ষম, মা বাবার নাফরমানি থেকে তওবা কর। ছেলেটি তৎক্ষণাৎ বলল, আমি তওবা করলাম। অন্য আরেক ব্যক্তি অযুর ব্যবহৃত পানির ফোঁটা ঝরতে দেখে লোকটিকে ইরশাদ করলেন, ও ভাই, তুমি জিনা থেকে তওবা কর। সে বলল, আমি তওবা করলাম। তৃতীয় আরেক ব্যক্তির শরীর থেকে এরূপ পানি ঝরতে লাগলো, বললেন, মদ ও গান বাজনা শোনা থেকে তওবা কর। লোকটি বলল, আমি তওবা করলাম। কাশফের মাধ্যমে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেহেতু লোকদের গুনাহ দোষ ত্রুটি দেখতে থাকতেন, তাই তিনি আল্লাহ তাআলার দরবারে এই কাশ বন্ধ হওয়ার জন্য দোয়া করলেন, ফরিয়াদ করলেন যে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেল। সেই থেকে হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির অযুকারীদের গুনাহ জড়তে দেখা বন্ধ হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে কোটি কোটি মুত্তাকিদের ইমাম আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বেলায়তের চক্ষু দ্বারা লোকদের অযু করার মাধ্যমে জড়ে যাওয়া গুনাহগুলো নাফরমানিগুলো তিনি দেখতে পেতেন। নিঃসন্দেহে এটি ছিল তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। তা সত্ত্বেও তিনি সাধারণ লোকদের দোষ ত্রুটি সম্পর্কে জানতে পারা তিনি পছন্দ করতেন না, যে মানুষের যে শরীর থেকে গুনাহ জড়তেছে মানুষের দোষ ত্রুটি তিনার মাঝে প্রকাশ হয়ে যাচ্ছে তিনি তা পছন্দ করতেন না। ফরিয়াদের মাধ্যমে তার এই কাশ বন্ধ করে দেন তিনি। এই থেকে সেই সব লোকদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা অন্তরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির মহব্বত রাখার দাবি করে অথচ জোরপূর্বক এলোমেলো প্রশ্ন করে লোকদের দোষ ত্রুটি খোঁজায় লেগে থাকে। মনে রাখবেন, শরঈ কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে কারো দোষ ত্রুটি খোঁজ করা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত অনুদিত পবিত্র কোরআন খাজাইনুল ইরফান সম্বলিত কানজুল ঈমানের 950 পৃষ্ঠায় 26 পারার সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আর তোমরা দোষ ত্রুটি তালাশ করো না। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর যদি এই দোষ ত্রুটিগুলো অপরের কাছে এভাবে উপস্থাপন করলো যে সে বুঝে নিল এটি অমুকের দোষ, তাহলে তো এটি আরেকটি গুনাহ হলো। এই দোষটি যদি কোনো আলিমের দিনের হয়ে থাকে, যদি তা প্রকাশ হয়, তাহলে গুনাহ আরো বেড়ে যাবে। যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিরমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে লেখেন, আলিমদের দোষ ত্রুটি বের করা দুইটি কারণে হারাম। একে তো গীবত, দ্বিতীয় কারণ হলো তাতে লোকদের মধ্যে সমি কেটে যাবে, তারা এটিকে দলিল বানিয়ে এটির অনুসরণ করবে, নির্ভয়ে অনুসরণে ভুল করবে, আর শয়তানও তাদের সেই সব ভুলের অনুসারীদের সাহায্য করতে গিয়ে আসবে, আর গুনাহে নিমজ্জিত রাখার জন্য তাদেরকে বলবে, তুমি এমন এমন করো, অমুক আলিমের চেয়ে বড় পরহেজগার ব্যক্তি তো আর নও। যত বেশি লোককে এই ভুলটি জানিয়ে দেওয়া হবে ততই গুনাহ আস্তে আস্তে দিন দিন বাড়তেই থাকবে। মুসলমানদের উচিত লোকদের দোষ ত্রুটি অবগত হওয়া থেকে বিরত থাকা। কেউ যদি গায়ে পড়ে জানতেও চায় তবু তা শোনা থেকে বিরত থাকা উচিত। মোট কথা, যে কোনোভাবে কারো যে কোনো দোষ ত্রুটি শুনলে কিংবা দেখলে তা কারো নিকট প্রকাশ না করে গোপন রাখুন। শরীয়ত প্রয়োজন ছাড়া অবশ্যই কারো কাছে তা প্রকাশ করবেন না। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন যে দোষ ত্রুটি গোপন রাখার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় হাদিসে মোবারকা শ্রবণ করি। যারা মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি ফজিলত দান করবে। ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় খণ্ডের 2543 নম্বর হাদিসে মোবারকা হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আপন কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষগুলো গোপন করবে। আর যে ব্যক্তি আপন কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ করে আল্লাহ তাআলা তার দোষগুলো প্রকাশ করবে, এমনকি তাকে তার ঘরের অর্থাৎ পরিবার পরিজনদের কাছে লাঞ্ছিত করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, যে আজকে যদি আমি আমার মুসলমান ভাই তার থেকে কোনো দোষ প্রকাশ পেয়েছে, কোনো ত্রুটি প্রকাশ পেয়ে গেল, সে আমার মুসলমান ভাই, আমার আপন ভাই, আমার ঘরের লোক অথবা আমার বাহিরের লোক যেই হোক না কেন, আমি যদি তার দোষগুলোকে গোপন রাখি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আমার আপনার যে ত্রুটিগুলো, আমার আপনার ত্রুটির কোনো শেষ নেই। যে আমরা যদি আমাদের ত্রুটিগুলো যদি আমরা দেখি আমাদের পিছনে অসংখ্য ভুল অসংখ্য ত্রুটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের দোষগুলোকে গোপন রাখবে। আর যদি আমরা যদি মানুষের যে দোষগুলাকে অপরাধগুলাকে যদি আমরা প্রকাশ করে দিই তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাও আমাদের দোষগুলোকে প্রকাশ করে দিবে। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যদি কোনো ব্যক্তির ছোট্ট একটি বিষয়, খারাপ বিষয় যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে সমাজের মধ্যে লজ্জিত হয়, লাঞ্ছিত হতে হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা এই হাদিসে পাকের উপর আমল করে আমরা আমাদের মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন রাখার চেষ্টা করব। আরেকটি হাদিসে মোবারকা মুসলিম শরীফের হাদিস নাম্বার 6580 হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোন মুসলমানের দুঃখ দুর্দশা দূর করে দেয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার দুঃখ দুর্দশা দূর করে দেবে। আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিগুলো গোপন রাখবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আপন ভাইয়ের দোষ ত্রুটি দেখে তা গোপন করে ফেলে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে হাদিসে পাকে ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। কোন ব্যক্তির জন্য? যে তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন রাখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সমাজে অধিকাংশ সময় দেখা যায় যে আপন মুসলমান ভাই অথবা আত্মীয় স্বজন হোক, ঘরের লোক হোক, যে বিভিন্ন কারণে তাদের দোষগুলাকে তালাশ করা হয়, যেই বিভিন্ন কারণে এমন কিছু কথা বলা হয়, এমন কিছু প্রশ্ন করা হয় যার কারণে তার দোষ ত্রুটিগুলো প্রকাশ পেয়ে যায়। শেখ তরিকত আমির আহলে সুন্নাত নেকির দাওয়াত কিতাবের মধ্যে কিছু উদাহরণ পেশ করেছেন, আসুন আমরা শ্রবণ করি। যেমন কেউ যখন বাসা ভাড়া নিল তখন জিজ্ঞাসা করে বাড়িওয়ালা কেমন লোক। এই জিজ্ঞাসা মূলত কোনো গুনাহ হতে পারে না, কিন্তু এটি কয়েকটি গুনাহের কারণ হতে পারে। কেউ যদি প্রশ্ন করে এটা গুনাহ নয়, কিন্তু যিনি প্রশ্ন করলো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কয়েকটি গুনাহ হয়ে যায়। যেমন অপর বাড়াটি জবাবে বলল লোকদের লেনদেনে স্বচ্ছ নয়, অত্যন্ত দুশ্চরিত্র এবং কৃপণ, এভাবে বলাতে তিনটি দোষ প্রকাশ পেয়ে গেল। ওই দোষ তিনটি লোকটির মধ্যে বাস্তবই বিদ্যমান থাকলে তা তার দোষ হিসাবে গণ্য হতে পারে। এখন কথা হলো বলাতে হয়তোবা তিনটি গীবত হলো নয়তোবা অপবাদ। আর যদি কেবল এই কারণে জিজ্ঞাসা করেছে যাতে বাড়িওয়ালার দোষগুলো সম্পর্কে জানতে পারে, তাহলে তা হবে দোষ ত্রুটি অন্বেষণ করা, যেটি গুনাহ হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কেউ বাসা ভাড়া দিল, পরে অন্য কেউ জিজ্ঞাসা করল ভাড়াটি কেমন লোক, এই জিজ্ঞাসাটি মূলত গুনাহ নয় কিন্তু এটি কয়েকটি গুনাহের কারণ হতে পারে। যেমন বাড়ির মালিক জবাবে বলল বড়ই চালবাজক লোক, কখনো সময় মতো ভাড়া পরিশোধ করে না, শুধু শুধু এটা ওটা দিয়ে ঠোকাঠুকি করে, আমার বাসার চেহারাটাই একবারে পাল্টে দিয়েছে। এভাবে সে দোষ ত্রুটি প্রকাশ করল, তা লোকটির মাঝে বাস্তবিক বিদ্যমান থাকলে তা তার দোষ হিসাবে গণ্য হতে পারে। এখন এই সব বলা হয়তো গীবত হলো না হয় অপবাদ। আচ্ছা, অনেক সময় বলে থাকে আপনার নতুন চাকরটি সঠিক কাজ করে কিনা, এটি শরীয়তের অনুমোদিত ব্যতিরেকে জিজ্ঞাসা করা দোষ ত্রুটি খোঁজার সামিল। আর যার কাছে জিজ্ঞাসা করা হয়েছে সে এই প্রশ্নটির জবাবে চাকরটির ব্যাপারে কাজ চোর, হারামখোর ইত্যাদি বলে গুনাহগার হয়ে যাওয়ার অধিক আশঙ্কা রয়েছে। আরো কিছু উদাহরণ, যেমন গভীর রাত পর্যন্ত জেগে থাকো, ফজর নামাজ ঠিক মতো পড়ো তো নাকি পড়ো না, এভাবে প্রশ্ন করে থাকে। আপনি নামাজ পড়েন নাকি পড়েন না, আপনার পিতা নামাজি লোক নাকি বেনামাজি, এভাবে প্রশ্ন করা হয়। এভাবে প্রশ্ন করার দ্বারা অনেক সময় যার ব্যাপারে প্রশ্ন করা হয় তার দোষ ত্রুটিগুলা সামনে চলে আসে। যেমন কোন মহিলাকে যখন তার বিয়ে দেওয়া হয় তার ব্যাপারে প্রশ্ন করা হয়, আপনার স্ত্রী ভদ্র আছে তো, যজ্ঞাজাড়ি করে না তো মনে হয়। মহিলাদের মাঝে এই প্রশ্নটি স্বামীর দোষ অন্বেষণের বেলায় হয়ে থাকে। বিয়ে হওয়া কন্যা মায়ের কাছে প্রশ্ন করা, আপনার কন্যার শ্বশুর শাশুড়ি ভালো লোক নাকি মন্দ, ঝগড়া করে না তো, খাবার দাবারে কৃপণ নয় তো, কন্যাটিকে নির্যাতন তো করে না, ছেলেকে কান পুষ্কালি তো দেয় না, মেয়েটির ননদি গড়ে রয়েছে সে তো অজুহাত খাড়া করে না, এভাবে ইত্যাদি ধরনের প্রশ্ন করতে থাকে, যার কারণে যে অসংখ্য ত্রুটিগুলা একজন মুসলমানের ত্রুটিগুলা প্রকাশ পেয়ে যায়। আচ্ছা, অনেক সময় ছেলের বিয়ের পর তার মায়ের কাছে জিজ্ঞাসা করা, এখন ছেলে আপনার খবরাখবর রাখে কি না, রাখে না, আগের মতো বেতন পেয়ে আপনার হাতে দেয়, তার স্ত্রীর হাতে দেয়, বউ তাকে জাদু মন্ত্রের মাধ্যমে বশ করে নিজের করে ফেলেনি তো, বউটির ভালো স্বভাব নাকি মন্দ স্বভাব, তাবিজ করে না তো, গাল মন্দ করে না তো, আপনাদেরকে সম্মান করে কিনা, এভাবে অনেক ধরনের প্রশ্ন করা হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে সকল উদাহরণগুলো শুনলাম যে এই সকল ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন করার দ্বারা যে অনেক মুসলমানের আত্মীয় স্বজনের দোষ ত্রুটিগুলা প্রকাশ পেয়ে যায়, পাশাপাশি দাওয়াতে ইসলামীর যে সাংগঠনিকভাবে অনেক সময় যারা দায়িত্বশীল রয়েছে এমন কিছু প্রশ্ন হয়ে থাকে, যেমন অমুক হালকার নতুন নিগ্রানকে আপনার কেমন লাগলো, ইসলামী ভাইদেরকে বকাঝকা দেয় না তো, নিগ্রানের নিকট জিজ্ঞাসা করা অমুক মোবাল্লিক কি আপনার অনুগত নাকি নিজ ইচ্ছায় চলে, অমুককে তানজিমি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার চরিত্রে কি ত্রুটি ছিল, এ ধরনের কিছু প্রশ্ন অনেক সময় আমরা করে থাকি, আমাদের মাঝে হয়ে থাকে, তো এর দ্বারা যে ত্রুটি প্রকাশ পেতে পারে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এমন কোন প্রশ্ন, এমন কোন কথা আমরা আমাদের জবান থেকে বের করব না যার দ্বারা একজন মুসলমান ভাইয়ের ত্রুটি প্রকাশ পেতে পারে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি মুসলমানের যদি ত্রুটি যদি আমরা গোপন রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোষ ত্রুটিগুলো গোপন রাখবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন মুসলমানের উপর দায়িত্ব হচ্ছে অন্য মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখা। পারস্পরিক অসন্তুষ্টির কারণে একে অপরের দোষ ত্রুটি খোঁজার পিছনে লেগে থাকার দরুন অনেক সময় পক্ষদ্বয়ের অনেক বড় বড় গুনাহ সংগঠিত হয়ে যায়। কোন মুসলমানের কোন দোষ ত্রুটি কারো চোখে ধরা পড়লে তা অবশ্যই গোপন রাখতে হবে। মুসলমানদের দোষ ত্রুটি গোপন রাখার মধ্যে অনেক সওয়াব রয়েছে। যেমন হযরতে সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কারো গোপন দোষ ত্রুটি দেখার পরও তা গোপন রাখবে, সে যেন একজন জীবন্ত সমাহিত কন্যা সন্তানকে জীবিত করল। আরেকটি হাদিসে মোবারকা হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি ও মন্দ বিষয় দেখে তা গোপন করবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন রাখার ফজিলত আমরা শ্রবণ করলাম, কিন্তু আফসোস অনেক সময় দেখা যায় আমরা আমাদের ঘরের যে দোষ ত্রুটিগুলা আমরা অনেক সময় বাহিরে প্রকাশ করে থাকি। অনেক সময় যে স্বামী তার স্ত্রীর ত্রুটিগুলা বাহিরের মানুষের কাছে প্রকাশ করে, স্ত্রী তার স্বামীর দোষ ত্রুটি বাহিরে প্রকাশ করে থাকে, মা বাবা তার সন্তানের দোষ ত্রুটিগুলা বাহিরে প্রকাশ করে, এর দ্বারা গুনাহ তো হয়, গুনাহ হওয়ার পাশাপাশি ওই ঘরের মধ্যে একটি অশান্তির পরিবেশ তৈরি হয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আমরা যদি চাই আমাদের ঘরে আমাদের সমাজের মধ্যে একটি ভালো পরিবেশ তৈরি হোক, তাহলে আমরা যে মুসলমানের দোষ ত্রুটি খোঁজা থেকে আমরা বিরত থাকব, যে কোনো মুসলমানের, সে আমার ভাই হোক, সে আমার বোন হোক, আমার মা বাবা আত্মীয় স্বজন যারাই হোক, আমরা প্রত্যেকের যে ত্রুটিগুলো রয়েছে এগুলা গোপন রাখবো। আমি আমার নিজের দিকে তাকাই, আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে আমার দ্বারা প্রতিনিয়ত যে কত ভুল ত্রুটি হচ্ছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কত নাফরমানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার ত্রুটিগুলাকে গোপন রেখেছেন। আমাদের বড়ই সমস্যা যখন আমরা কারো ত্রুটি দেখি তখন সেটা আমাদের মাঝে হজম হয় না, যতক্ষণ পর্যন্ত আমি কাউকে বলবো না, কারো কাছে আমি তার সেই ত্রুটিগুলো প্রকাশ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা স্থির হই না। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবকে ভয় করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবকে ভয় করুন। আজকে আপনি দুনিয়াতে আপনার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা আপনার কাজের লোক, আমরা যে সকল উদাহরণগুলো শুনলাম, এ ধরনের আরো অসংখ্য শেখ তরিকত আমির আল সুন্নাত নেকির দাওয়াতের মধ্যে অসংখ্য উদাহরণ দিয়েছেন, যেগুলার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এভাবে মানুষ যে দোষ ত্রুটিগুলা মানুষের বের করতে থাকে। যে আমাদের সমাজে আপনি একটু নিজেকে প্রশ্ন করুন, এ ধরন হচ্ছে কিনা, অসংখ্য হচ্ছে। আমি যদি একটু প্রশ্ন করি, প্রতিদিন আমার দ্বারা কত মানুষের ত্রুটিকে আমি প্রকাশ করে দিচ্ছি, একজন মানুষ সেই গুনাহ করেছে, কোনো খারাপ কাজ করেছে, কোনো গুনাহ তার দ্বারা হয়ে গিয়েছে, কিন্তু আমার কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে সেটাকে গোপন রাখা। যদি আমি গোপন রাখি তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোষ ত্রুটিগুলাও গোপন রাখতেন। এটাই ছিল আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শের মধ্যে, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে, আমাদের আউলিয়ে কেরাম আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন, যে তারা যে তাদের আদর্শ এটাই ছিল, তারা কখনো কারো বিরোধিতা করতেন না, কারো সমালোচনা করতেন না অথবা কারো বিরুদ্ধে লেখালেখি করতেন না, এটাই ছিল তাদের আদর্শ। তো আলহামদুলিল্লাহ, শেখ তরিকত আমির আল সুনত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমাদের আত্মশুদ্ধির জন্য আমরা কিভাবে গুনাহ থেকে বাঁচবো, আমরা কিভাবে নিজেদেরকে একজন সুন্দর চরিত্রবান মানুষ হিসাবে তৈরি করব। আলহামদুলিল্লাহ, এই জন্য এই প্রশ্ন আকারে মাদানী ইনামত রিসাল আমাদেরকে দিয়েছে। যেমন আজকে আমাদের যে আলোচনার বিষয় যেটা ছিল যে মুসলমানদের দোষ ত্রুটিকে গোপন করা, প্রকাশ না করা, এই ব্যাপারও শেখ তরিকত আমির আল সুন্নাত মাদানী ইনামতের মধ্যে দিয়েছেন। যেমন 26 নাম্বার মাদানী ইনামত, কোন জিম্মাদার বা সাধারণ ইসলামী ভাই হতে যদি দোষ ত্রুটি প্রকাশ পেয়ে যায় এবং সংশোধনের প্রয়োজনীয়তা অনুভব করেন, তাহলে লিখিতভাবে বা সরাসরি সাক্ষাৎ করে উভয় অবস্থায় নম্রভাবে বোঝানোর চেষ্টা করেছেন নাকি মাযাল্লাহ আল্লাহ আযজা ওয়াজাল শরীয়ত অনুমতি ব্যতীত অন্য কারো কাছে প্রকাশ করে গীবতের কবিরা গুনাহ করেছেন, তবে নিজে বোঝানোর সাহস না করলে বা অকৃতকার্য হওয়া অবস্থায় সাংগঠনিক তরগিব অনুযায়ী সমস্যা সমাধান করার ব্যবস্থা করুন। শেখ তরিকত আমির আল সুন্নাত যে কত সুন্দরভাবে দিয়েছেন যে একজন মুসলমানের দোষ ত্রুটিকে যাতে করে আমরা প্রকাশ না করি, গোপন রাখার চেষ্টা করি। যদি কেউ কোনো সাংগঠনিক জিম্মাদার যে দাওয়াতে ইসলামীর মাদানী কাজ করে থাকে, তার দ্বারাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেটা যে সাংগঠনিকভাবে যাতে করে কোনো গীব সমালোচনা না হয়, ওইভাবে সমাধান করার জন্য তিনি আলহামদুলিল্লাহ মাদানী আরজ করেছেন, এই মাদানী ফুল দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই মাদানী ইনামতের উপর যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল যে আমাদের ভিতরে এই সকল মন মানসিকতা সৃষ্টি হবে যে আসলে বাস্তবিক যে আমাদের এই সকল গুণগুলা একজন মুসলমানের মাঝে প্রয়োজন। তো শেখ তরিকত আমির আহল সুন্নত মাদানী কাফলার যে প্রশিক্ষণ দিয়েছেন, মাদানী কাফলা দিয়েছেন, ওই মাদানী কাফলাতে আপনি কিভাবে মাদানী নামাজের উপর আমল করবেন, আপনি কিভাবে এই সকল আমলগুলো আপনার মাঝে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করবেন, এজন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাফলা শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম মাদানী কাফলা সফর করে আপনি যেখানে থাকুন, যে শহরে রয়েছেন, আপনি মাদানী কাফলায় দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করে আপনি মাদানী কাফলায় সফর করুন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল মাদানী কাফলায় সফর করার মাধ্যমে আমার আপনার চরিত্র সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, মুসলমানদের দোষ ত্রুটিকে গোপন রাখার, মুসলমানদেরকে কষ্ট থেকে বাঁচানোর, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার এই মন মানসিকতা তৈরি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা কিছু শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله